কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন শুনবেন সূরা বাকারার 207 থেকে 209 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াশ نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم অন্যদিকে মানুষের মধ্যে এমন লোকও আছে আল্লাহর সন্তুষ্টি লাভের অভিযানে যে নিজের প্রাণ উৎসর্গ করে এই ধরনের বান্দার উপর আল্লাহ অত্যন্ত স্নেহশীল ও মেহেরবান হে ইমানদারগণ তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হয়ো না কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু তোমাদের কাছে যে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন হিদায়াত এসে গেছে তা লাভ করার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে তাহলে ভালোভাবে জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। পাকিস্তান সফরে গেছেন ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি। নিরাপত্তা ও বাণিজ্য সম্পর্ক বাড়াতে সই হবে একাধিক চুক্তি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েলের যে কোনো আগ্রাসনের জবাব হবে চূড়ান্ত ও শক্তিশালী। দুদিনের সফরে ঢাকায় গেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি। সই হবে 6টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক। এবং 7 অক্টোবর হামাসের অভিযান ঠেকাতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন ইহুদিবাদী ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান হালিবা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি আজ সকালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন। দুদেশের মধ্যকার নিরাপত্তা ও বাণিজ্য সম্পর্ক বাড়ানোর লক্ষ্য নিয়ে তিনি এই গুরুত্বপূর্ণ সফর করছেন। ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছানোর পর প্রেসিডেন্ট রাইসিকে অভ্যর্থনা জানান পাকিস্তানের গৃহায়ন ও শ্রমমন্ত্রী মিয়া রিয়াজ হোসেন পীরজাদা। এ সময় তাঁর সাথে দেশটির শীর্ষ পর্যায়ের বহু কর্মকর্তা ছিলেন। এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আনুষ্ঠানিকভাবে ইরানের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান। পাকিস্তান সফর শেষে প্রেসিডেন্ট রাইসি বুধবার শ্রীলঙ্কা সফরে যাবেন। সকালে ইসলামাবাদের উদ্দেশ্যে তেহরান ছাড়ার আগে প্রেসিডেন্ট রাইসি বলেন, পাকিস্তানের নিরাপত্তাকে ইরান নিজের নিরাপত্তা বলে মনে করে। দুদেশের সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা উন্নত হলে তাতে দুই দেশই উপকৃত হবে বলে মন্তব্য করেন তিনি। এই সফরকালে পাকিস্তানের সাথে যেসব চুক্তি ও সমঝোতা সই হবে তাতে দুই প্রতিবেশী দেশের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ $1,000 কোটি উন্নীত হবে বলে আশা করেন ইরানি প্রেসিডেন্ট। ইসলামী প্রজাতন্ত্র ইরান অঙ্গীকার ব্যক্ত করে বলেছে ইহুদিবাদী ইসরায়েল যদি ইরানের উপরে কিংবা তার স্বার্থের বিরুদ্ধে আর কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে তার চূড়ান্ত এবং শক্তিশালী জবাব দেওয়া হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি আজ সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেশকে আমাদের কূটনৈতিক স্থাপনায় যে আগ্রাসন চালিয়েছিল তার বৈধ এবং চরম জবাব দিয়েছে। আবারও যদি ইসরায়েল কোনো ধরনের ভুল করে তাহলে ইরানের জবাব হবে আরও বেশি কঠোর। এদিকে ইরানের পক্ষ থেকে ওই প্রতিশোধমূলক হামলার পর ইউরোপীয় ইউনিয়ন তেহরানের উপর যে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে তাকে আগ্রাসীদের জন্য পুরস্কার বলে উল্লেখ করেন নাসের কানিয়ানি। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ইরান তার বৈধ অধিকার হিসেবে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়েছে আর তার জন্য ইউরোপীয় ইউনিয়ন তেহরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে, এটি বিস্ময়কর ব্যাপার। অথচ গাজায় অবর্ণনীয় বর্বরতা চালালেও ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন তার দেশ পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা চায় না। তিনি আরও বলেছেন, গাজা উপত্যকার উপর ইহুদিবাদী সরকারের চলমান গণহত্যামূলক আগ্রাসন পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা সৃষ্টির প্রধান কারণ। তিনি রোববার ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভ্যালটোনেনের সঙ্গে এক ফোন আলাপে এই মন্তব্য করেন। তিনি বলেন, এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে পাশ্চাত্যকে দ্বৈত নীতি পরিহার করে সঠিক অবস্থান গ্রহণ করতে হবে। গাজাযুদ্ধ বন্ধ করার জন্য সকল পক্ষকে চেষ্টা চালানোর আহ্বান জানিয়ে আমির আবদুল্লাহিয়ান বলেন, এই প্রচেষ্টার অংশ হিসেবে ইউরোপীয় দেশগুলোকে ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করতে হবে। ফোনালাপে ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক সংঘাত কোনো অবস্থাতেই কারো স্বার্থ রক্ষা করবে না। তিনি বলেন, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করে এমন যে কোনো পদক্ষেপের নিন্দা জানিয়েছে তার দেশ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সিভিল ডিফেন্স সার্ভিস জানিয়েছে, গাজার বিভিন্ন এলাকা থেকে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনাদের প্রত্যাহার করার পর সে সমস্ত এলাকায় শত শত ফিলিস্তিনি নাগরিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসেল গতকাল এক বিবৃতিতে জানান, দক্ষিণ গাজার খান ইউনুস শহর থেকে ইহুদিবাদী সেনাদের প্রত্যাহারের সময় 150 জনেরও বেশি ফিলিস্তিনি শহীদ এবং প্রায় 500 জন নিখোঁজ হয়েছেন। তিনি জানান, গাজা উপত্যকার বিভিন্ন এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সময় দখলদার সেনারা বুলডোজার দিয়ে মাটি খুঁড়ে বহু মৃতদেহ চাপা দিয়েছে। এসব নিহত ব্যক্তির বেশিরভাগই নারী ও শিশু ছিল। গাজা উপত্যকা জুড়ে দখলদার সেনারা জাতিগত নিধন অভিযান চালিয়েছে মন্তব্য করে বাসাল জানান, ফিলিস্তিনি নাগরিকদের হত্যার আগে তাদেরকে স্বজনদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে ইহুদিবাদী সেনারা। হত্যার পর গাজার বহু মানুষকে দখলদাররা পুড়িয়ে ছাই করে ফেলেছে বলেও জানান তিনি। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলায় শুক্রবার শহীদ হওয়া নারী সাবরিন আল সাকানের গর্ভজাত কন্যা সন্তানকে সুস্থভাবে ভূমিষ্ঠ করানো সম্ভব হয়েছে। সর্বশেষ খবর অনুসারে শিশুটি সুস্থ রয়েছে। মায়ের গর্ভে এই শিশুর বয়স ছিল 30 সপ্তাহ। ভূমিষ্ঠ হবার সময় তার ওজন ছিল 1 কেজি 400 গ্রাম। গত শুক্রবার রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েল নতুন করে বিমান হামলা চালায়। এ হামলায় অন্তত 7 জন ফিলিস্তিনি শহীদ হন, যার মধ্যে অন্তঃসত্ত্বা নারী সাবরিন আল সাকানি ছিলেন। ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি হামলায় শহীদ 7 জনের বেশিরভাগই নারী ও শিশু। হামলায় কয়েকজন গুরুতর আহত হন। সাবরিন আল সাকানির মৃত্যুর পরও ফিলিস্তিনি ডাক্তাররা তার গর্ভের সন্তানকে পৃথিবীর আলোর মুখ দেখানোর চেষ্টা করেন এবং তাদের সেই প্রচেষ্টা সফল হয়েছে। অবশেষে ফুটফুটে কন্যা শিশুটি দুনিয়ায় আসে। আপনারা রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ শুনছেন। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি দুদিনের সফরে ঢাকায় এসেছেন। আজ বিকাল 5টার দিকে একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় কাতারের আমিরকে স্বাগত জানান প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। কাতারের আমিরের এই সফরে দুদেশের মধ্যে 6টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে। এছাড়া ঢাকায় একটি সড়ক এবং একটি পার্কের নামকরণ কাতারের আমিরের নামে করা হবে। শেখ হাসিনার চতুর্থ মেয়াদের নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ নেতার সফরটি রাজনৈতিকভাবেও খুবই তাৎপর্যপূর্ণ। এদিকে ঢাকায় কালশি এলাকায় বালুর মাঠে নির্মিতব্য পার্ক এবং ইসিবি চত্বর থেকে কালশি উড়াল সেতু পর্যন্ত সড়কটি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির নামে নামকরণ করা হবে। 23 এপ্রিল বিকালে কাতারের আমির নিজে উভয় স্থাপনার উদ্বোধন করবেন।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল আহরান হালিবা পদত্যাগ করেছেন। গত 7 অক্টোবর গাজা উপত্যকা থেকে চালানো হামাসের অভিযান ঠেকাতে ব্যর্থতার দায় নিয়ে তিনি পদত্যাগ করলেন। এ ঘটনায় তিনি সবচেয়ে সিনিয়র পর্যায়ের কর্মকর্তা যিনি প্রথম পদত্যাগ করলেন। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি বলছে, জেনারেল হালিবার এই পদত্যাগের পর হামাসের হামলা ঠেকানোর ব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের আরও অনেকেই পদত্যাগ করতে পারেন। 7 অক্টোবর হামাসের অভিযানে ইসরায়েলের ভেতরে প্রায় 1200 ব্যক্তি নিহত হয়, যার ভেতরে বহু সংখ্যক সেনা কর্মকর্তা রয়েছে। হামাস যোদ্ধারা অনেকটা বিনা বাধায় কয়েক ঘণ্টাব্যাপী ওই অভিযান পরিচালনা করে এবং অন্তত 250 ব্যক্তিকে গাজায় ধরে নিয়ে যায়। হামাসের অভিযানের জের ধরে ইহুদিবাদী ইসরায়েল গাজায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে যাচ্ছে, যা 7 মাসেও শেষ হয়নি। হালিবা তার পদত্যাগ পত্রে লিখেছেন, গোয়েন্দা অধিদপ্তর আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করেছিল, আমার নির্দেশে আমার অধীনস্থরা তা পালন করেনি। সেই কালো দিনটিকে আমি দিনের পর দিন, রাতের পর রাত বহন করে চলেছি। আমি চিরকাল এই যুদ্ধের ভয়ঙ্কর যন্ত্রণা বহন করব। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের একটি উন্নত প্রযুক্তির ড্রোন ভূপাতিত করেছে। দেশের আকাশসীমা লঙ্ঘন করার পর দক্ষিণ লেবাননে ড্রোনটিকে ভূপাতিত করা হয়। এর আগেও হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের এই মডেলের ড্রোন ভূপাতিত করেছে। গতকাল এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ইসলামী প্রতিরোধ আন্দোলন নিশ্চিত করেছে যে দক্ষিণ লেবাননের আল আইশিয়া এলাকায় ইহুদিবাদী ইসরায়েলের যে ড্রোন ভূপাতিত করা হয়েছে সেটি হারমেস 450 মডেলের ড্রোন। হিজবুল্লাহ তাদের বিবৃতিতে আরও জানিয়েছে, যখন ইসরায়েলের এই হারমেস ড্রোন লেবাননের সম্মানিত এবং দৃঢ়চেতা জনতার উপর হামলা চালাচ্ছিল, তখন সেটিকে ভূপাতিত করা হয়। হিজবুল্লাহ বলেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন চালিয়ে আসছে এবং সেখানে যে গণহত্যা চালাচ্ছে, তার প্রতিবাদে এবং গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের এই ড্রোন ভূপাতিত করা হয়েছে। সিরিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত দখলদার মার্কিন সামরিক বাহিনীর দুটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার শিকার হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন এবং দখলদারদের প্রতি আমেরিকার অন্ধ সমর্থন নিয়ে যখন মধ্যপ্রাচ্য প্রচণ্ড উত্তপ্ত অবস্থায় রয়েছে, তখন মার্কিন সামরিক ঘাঁটিতে এই হামলা হল। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, আজ সকালের দিকে পূর্ব সিরিয়ার আল ওমর তেলক্ষেত্র এবং খারাব আল জির সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়। খবরে বলা হয়েছে, আল ওমর তেলক্ষেত্রের কাছে অবস্থিত মার্কিন ঘাঁটিতে 4টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয় এবং খারাব আল জির সামরিক ঘাঁটিতে 3টি ক্ষেপণাস্ত্র এবং 1টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। আল মায়াদিন টেলিভিশন চ্যানেল বলেছে, পূর্ব সিরিয়ায় আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুটি ঘাঁটি আধা ঘণ্টার ব্যবধানে হামলার শিকার হয়, তবে তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায়িত্ব স্বীকার করেনি এবং কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তাও পরিষ্কারভাবে জানা যায়নি। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, আমেরিকা সহ গোটা পশ্চিমা বিশ্ব সমরাস্ত্র সরবরাহ করার মাধ্যমে গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ গণহত্যা থেকে লাভবান হচ্ছে। তিনি রাশিয়ার 1 নম্বর টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। 7 দশকেরও বেশি সময় ধরে অবৈধ দখলদার ইসরায়েলিদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘাতে ওয়াশিংটনের ভূমিকার কথা স্মরণ করেন আসাদ। তিনি বলেন, আমরা যখন বলি আমেরিকা, তখন আমরা গোটা পাশ্চাত্যকে বোঝাই, কারণ পশ্চিমা বিশ্বকে আমেরিকাই নিয়ন্ত্রণ করে। সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, বিশ্বের যে কোনো সংঘাত থেকে স্বার্থ সিদ্ধি করে আমেরিকা। প্রথমে সে সংঘাত বাঁধিয়ে দূরে সরে দাঁড়ায় এবং এরপর মোক্ষম সুযোগে চূড়ান্ত আঘাত হেনে নিজের অবৈধ স্বার্থ হাসিল করে। বাশার আল আসাদ বলেন, ডিভাইড অ্যান্ড রুল বা সংঘাত বাঁধিয়ে শাসন করো নীতিতে চলে আমেরিকা। কিন্তু ব্ল্যাকমেইল করার এই নীতি সম্পূর্ণ অনৈতিক। মার্কিন সরকার যে কোনো সংঘাতকে ভয়ঙ্কর বিপজ্জনক মাত্রায় নিয়ে যায়, কিন্তু সেই বিপদের ভুক্তভোগী হয় সংশ্লিষ্ট দুই পক্ষ, আর আমেরিকা দূরে দাঁড়িয়ে তা উপভোগ করে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। শ্রোতাবন্ধুরা, বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। যুক্তরাষ্ট্র বাক স্বাধীনতার কথা বললেও বাস্তবতা হচ্ছে তারা কখনোই বিরোধী মতকে সহ্য করতে পারে না। বিরোধী মিডিয়াকে দমন করার জন্য তারা নতুন আরও কিছু পদক্ষেপ নিয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
হতে পারে আপনি গুগল ক্রোমের মাধ্যমে কোনো সংবাদ বা রাজনৈতিক বিষয়ক সাইটে প্রবেশ করেছেন এবং নিরাপত্তাহীনতার অজুহাতে গুগল ক্রোম আপনাকে ব্লক করেছে। এই পরিস্থিতির আগামীতে আরও অবনতি ঘটবে, কারণ যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, সংক্ষেপে ইউএসএইড, একটি নথি উপস্থাপন করেছে যার লক্ষ্য হচ্ছে গণমাধ্যমগুলোর উপর সেন্সরশিপ বাড়ানো এবং দেশের সরকারের স্বার্থের পরিপন্থী তথ্য প্রকাশ করা প্রতিরোধ করা। যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসএইড উত্থাপিত নথিতে বোঝা যায় কিভাবে সরকার প্রযুক্তি প্ল্যাটফর্ম, মিডিয়া সংস্থা এবং বিজ্ঞাপন দাতাদেরকে উৎসাহিত করছে যাতে তারা একে অপরের সহযোগিতায় ইন্টারনেটের একটি বড় অংশের উপর নিয়ন্ত্রণ ও সেন্সরশিপ আরোপ করতে পারে। ধারণা করা হচ্ছে ইউএসএইড এর উদ্দেশ্য হচ্ছে যারা মার্কিন সরকারের নীতির জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে মার্কিন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, তারা যাতে অনলাইন থেকে কোনো ধরনের তথ্য সংগ্রহ করতে না পারে সেজন্য চেষ্টা করা। নথিতে ভিডিও গেম এবং অনলাইন মেসেজিং এর উপর নিয়ন্ত্রণ আরোপ করতে বলা হয়েছে যাতে মার্কিন নীতির বিরোধী গণমাধ্যমের কর্মীদেরকে দূরে সরিয়ে রাখা যায়। পরিকল্পনা অনুসারে অন্য দেশের সরকারগুলোকে অবশ্যই বিজ্ঞাপন দাতাদের সাথে সহযোগিতা করতে হবে যাতে যেসব সংস্থা মার্কিন সরকারের অনুগত নয় তাদেরকে তথ্যশূন্য ও অচল করে দেয়া যায়। মোট কথা, তারা বেলিংক্যাট, গ্রাফিকা এবং আটলান্টিক কাউন্সিলের মতো সরকারের পৃষ্ঠপোষক সংস্থাগুলোকে তাদের ভাষায় ভুল ও মিথ্যা তথ্যের বিরুদ্ধে লড়াইয়ের অগ্রনায়ক হিসেবে তুলে ধরতে চায়। নথিতে অনলাইন গেমার এবং ভিডিও গেমগুলোর দিকেও নজর দেওয়া হয়েছে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মতোই তাদের উপরও নজরদারি করার কথা বলেছে। কেননা ইউএসএইড এর নথির সমর্থকরা মনে করেন সমালোচকরা টুইচের মতো গেমিং প্ল্যাটফর্মেও ভুল তথ্য ছড়াতে পারে। গেম সরাসরি সম্প্রচার বা লাইভ স্ট্রিমিং এর জন্য পরিচিত টুইচ প্ল্যাটফর্ম, এটি গেমারদের জন্য পরিচিত সাইট হলেও টুইচে পারফরমেন্স রেকর্ড করে শেয়ারের সুযোগ রয়েছে। গেম বাদে অন্যান্য ভিডিও আপলোড করারও সুযোগ রয়েছে এখানে। এটি বর্তমানে বিশ্বের বৃহত্তম প্ল্যাটফর্ম এবং যদিও সূচনা লগ্ন থেকে এটি ভিডিও গেম এবং গেমারদেরই কেবল গুরুত্ব দিত, কিন্তু কালক্রমে এটি সঙ্গীত, খেলাধুলা, জীবনধারা, বিপণন ইত্যাদির মতো অন্যান্য সেক্টরের উপরও জয়লাভ করতে সক্ষম হয়েছে এবং তথ্য সরবরাহে এর ব্যাপক ভূমিকা রয়েছে। এছাড়া খুবই সীমিত সংখ্যক মানুষকে এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার সুযোগ থাকায় এর প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। ইউএসএইড দাবি করেছে যে তারা ভুল তথ্য ছড়ানো প্রতিহত করা ছাড়াও ক্ষতিকর তথ্যের বিরুদ্ধে লড়াই করতে চায়। ক্ষতিকারক তথ্য এমন একটি বিষয় যা সত্য হলেও তা যদি মার্কিন নীতি ও স্বার্থের বিরোধী হয় তবে তা প্রতিহত করা হবে। তাই অনেক তথ্য সত্য হলেও আমেরিকা সেসবকে সেন্সর করতে চায়। ইউএসএইড সংস্থাটি মনে করে যে স্বাধীন মিডিয়া এবং মুক্ত সামাজিক প্ল্যাটফর্মগুলোর দেয়া বিভিন্ন তথ্য, মতামত এবং ভারসাম্যপূর্ণ ঘটনাবলীর বর্ণনা অনেক সময় মার্কিন সরকারের প্রতি সমালোচনার মাত্রাকে বহুগুণে বাড়িয়ে দেয়। যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসএইড সংস্থাটির প্রতিবেদনে রেডিট, ডিসকর্ড এবং চ্যান ফোর এর মতো প্ল্যাটফর্মগুলোকে আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ওয়েবসাইট হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা তাদের দৃষ্টিতে এই সাইটগুলো যারা মার্কিন শাসন ও নীতির জন্য বড় চ্যালেঞ্জ তাদেরকে সাহায্য করতে পারে তাই গেম ওয়েবসাইটগুলোর মতো এইসব প্ল্যাটফর্মগুলোকেও অবশ্যই মোকাবেলা করা উচিত।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতবন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। পাকিস্তান সফরে গেছেন ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি। নিরাপত্তা ও বাণিজ্য সম্পর্ক বাড়াতে সই হবে একাধিক চুক্তি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েলের যে কোনো আগ্রাসনের জবাব হবে চূড়ান্ত ও শক্তিশালী। দুদিনের সফরে ঢাকায় গেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি। সই হবে 6টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক। এবং 7 অক্টোবর হামাসের অভিযান ঠেকাতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন ইহুদিবাদী ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান হালিবা। তো শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী পরিবেশনায়। গল্প ও প্রবাদীর গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের সমৃদ্ধ ভান্ডার, গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও আমরা হাজির হয়েছি। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
আজ আমরা শুনব মজার একটি প্রবাদ। প্রবাদটি হল, আমাকে তো দুধ দাওনি, চাকরকে পাঠালাম তাকে দই দিও। বোঝাই যাচ্ছে মজার একটা ঘটনা আছে এই প্রবাদের পেছনে। হ্যাঁ, আমরা সেই গল্পটি শুনব আজকের আসরে। গল্পটি এরকম। প্রাচীন কালের কথা, কোনো এক শহরে বাস করত একটা লোক। লোকটির টাকা পয়সার কমতি ছিল না, কমতি ছিল রুচি এবং খরচ করার মানসিকতার।
একেবারেই কম খরচ করত লোকটি। তার কখনো কোনো কিছুর প্রয়োজন হলে এই দোকান সেই দোকান থেকে বাকিতে জিনিসটা কিন্তু তারপর অনেক কষ্টে সেই বাকির টাকা পরিশোধ করত। মন চাইতই না টাকাটা দিতে, মনে হতো তার দিয়ে দিলেই তো চলে গেল টাকাটা। কিন্তু বাকির টাকা তো ঋণ, সেই টাকা যে তার টাকা না বরং দোকানদারের আমানত তার কাছে, এ কথা ভাবত না। যাই হোক, একদিন সে শুনতে পেল যে দোকানদার খুব ভালো দুধ এনেছে দোকানে। দুধ হলো মাঠা। তাড়াতাড়ি গেল সে দোকানদারের কাছে। দোকানদারের সঙ্গে তার কি আলাপ হলো সেই গল্প শুনব খানিক মিউজিক বিরতির পর। সঙ্গে আছেন যথারীতি এ প্রত্যাশা রইল।
প্রিয় বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আয়োজনে। আমরা শুনছিলাম প্রবাদের গল্প। দুগ আসার খবর পেয়ে কৃপণ লোকটি দোকানদারের কাছে গিয়ে বলল, পথে আসতে আসতে কয়েক জায়গায় একই রকম দুগ দেখলাম, কিন্তু কিনি নাই। দোকানদার জিজ্ঞেস করল, কেন কেন নি তুমি? লোকটি জবাব দিল, আমি চেয়েছি তোমার কাছ থেকেই কিনবো তাই। দোকানদার বলল, কেন নি, ভালোই করেছ, এখন টাকা দাও, টাকার সমপরিমাণ দুগ নিয়ে যাও। লোকটি বলল, এটা আবার কি বলছ, নগদ টাকা দিয়ে দুগ কিনলে তো ওদের কাছ থেকেই কিনতে পারতাম।
দোকানদার বলল, আমি তোমাকে আর বাকিতে কোনো কিছু দেব না, তোমার আগের সকল দেনা পরিশোধ করো, তারপর চাইলে বাকিতে দুগ নিয়ে যেতে পারো। দুগ কিনতে আসা কৃপণ লোকটি মাথাটা ঝাঁকি দিয়ে বলল, তোমাকে পস্তাতে হবে, অনুতাপ করতে হবে তোমাকে। দোকানদার বলল, অনেক আগেই তো অনুতপ্ত হয়েছি, সেই দিন থেকে যেদিন যা চেয়েছো তাই নিয়েছো, কিন্তু নগদ টাকা দাওনি। লোকটি যখন দেখল দোকানদারের সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না, চলে গেল, সোজা বাড়ির পথে পা বাড়ালো এবং চলে গেল বাড়িতে। বাড়ির যাবার পর কি হলো সেই গল্প শুনবো খানিক মিউজিক বিরতির পর। সঙ্গে আছে যথারীতি প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আয়োজনে। আমরা শুনছিলাম প্রবাদের গল্প। দোকানদার বাকিতে দুগ না দেওয়ায় কৃপণ লোকটি সোজা চলে গেল তার বাড়িতে। বাড়িতে তার চাকর ছিল, চাকরকে ডাকলো চিৎকার করে। চাকর কিন্তু ঘরের সামনেই দাঁড়ানো ছিল, মনিবের ডাক শুনে কোনো প্রতিক্রিয়া দেখালো না, চুপ করে দাঁড়িয়েই রইল। একটু দেরি করে মনিবের কাছে গেল। লোকটি চাকরকে বিরক্তির সাথে বলল, কানে তালা দিয়েছ নাকি, মন দিল কোথায় থাকে তোমার, এতক্ষণ ধরে ডাকাডাকি করছি শুনতে পাওনি, কোথায় ছিলে? বেচারা চাকর শান্তভাবে জবাব দিল, কোথাও যাইনি আমি, বাইরে খুব চিৎকার চেঁচামেচি শোরগোল শুনছিলাম, তাই ঘরের দরজার সামনে গিয়েছিলাম।
চাকর আরো বলল, তাকিয়ে দেখলাম দোকানে ভীষণ ভিড় লেগে আছে, আমি যদি ভুল না করি তাহলে আজ দই আসার দিন, সেজন্য মনে হয় সবাই দই কিনতে এসেছে, তাই ভিড় লেগে আছে। মনিব জিজ্ঞেস করল, কিসের দই, কোন দই? চাকর বলল, ওই তো পূর্ণ ননিযুক্ত দই, যে দইটা খুবই মজার এবং সুস্বাদু। শুনে মনিবের জিভবায় তো পানি এসে গেছে। চাকরকে বলল, যা দোকানদারকে গিয়ে বল আমার মনিব বলেছে এক পাত্র দই দিতে। চাকর তো জানত তার মনিব সবসময় দোকানদারের কাছ থেকে বাকিতে কেনাকাটা করে, তাই বলল, দইয়ের টাকা কখন দেবেন? জবাবে মনিব কি বলল সে কথা শুনবো একটু পর। আমরা আসরের এ পর্যায়ে আবারও ছোট্ট একটু বিরতি নিচ্ছি। বিরতির পর আপনাদের সঙ্গ পাবো যথারীতি এই প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আয়োজনে। আমরা শুনছিলাম প্রবাদের গল্প। দইয়ের টাকা কখন দেবেন? চাকর তার মনিবকে এই কথা বলার সঙ্গে সঙ্গে মনিব বলল, সেটা তোমার না জানলেও চলবে, জিজ্ঞেস করলে বলো দইয়ের টাকা পরে নিয়ে আসব। মনিব কথাটা বলল ঠিকই, কিন্তু মনে মনে অনুতাপ বোধ করল। চাকরকে বলল, মানুষজনের সামনে দই বাকিতে চাওয়ার কথা বলো না, যেন মানুষ হইচই করবে, অবশেষে আমার মান ইজ্জত যাবে। দোকানদারকে বলো আমার মনিব বলেছে যখন আমি এসেছিলাম আমাকে দুধ দাওনি, এখন আমার চাকর এসেছে তাকে দই দিও। চাকরের আবার ওই পূর্ণ ননিযুক্ত দইটা খুবই প্রিয়, তাই সে মনিবের কথায় দোকানদারের কাছে গেল দই আনতে।
দোকানদারের কাছে গিয়েই মনিবের বলে দেওয়া কথাটা বলল। দোকানদার ওই কথা শুনে খুবই বিরক্ত হল এবং জোরে জোরে অনেক কথা শোনাল। একজন জানতে চাইল, কি হয়েছে, এরকম বিরক্ত হলে কেন? দোকানদার বলল, আমার জায়গায় তুমি থাকলে বিরক্ত কেন, আগুনের মতো জ্বলে উঠতে। আমার এক বাকি ক্রেতা আছে, সে নিজে এসেছিল, আমি তাকে দুধ দেইনি, এখন সে তার চাকরকে পাঠিয়েছে, বলতে আমাকে তো তুক দাওনি, চাকরকে পাঠালাম তাকে দই দাও। ওই ঘটনার পর থেকেই যখন কোনো ব্যক্তিত্বহীন মানুষ অপরের জন্য সুপারিশ করতে চায় তখন এই প্রবাদ বাক্যটি ব্যবহার করা হয়। তো শ্রোতা বন্ধুরা, এ ছিল গল্প প্রবাদের গল্পের আজকের আসরের আমাদের আয়োজন। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
সোনালী সময়,
শ্রোতা ভাই ও বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। যৌবনকাল ও যৌবনের মেধা এবং এর নানা সুবিধা ও শক্তিকে যথাযথভাবে কাজে লাগানোর গুরুত্ব আর কৌশল বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান সোনালী সময়ের আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
চল চল এগিয়ে চল হে দুরন্ত পথিকের দল, গে মোহাম্মদ আল আরবির সুমিষ্ট গজল, দৃপ্ত পায়ে মুক্তির নেশায় এগিয়ে চল, এগিয়ে চল। এসো মহামুক্ত মহামুক্তির উচ্ছল সেনা দল, মাহদীর হাত হতে পতাকা নিতে এগিয়ে চল। এসো ঈসা মুসা ও মোহাম্মদের স্বপ্ন করি সফল। আর দূরে নয় মহা উদয় নতুন দিনের শুভ পূর্বাচল, শহীদি কাফেলায় আমরা সব তরুণরা চির প্রাণ চঞ্চল।
সত্যের অন্বেষণ ও জ্ঞানের নানা রহস্য উদ্ঘাটন এবং জীবন ও জগৎ সম্পর্কে নানা কৌতূহল বা প্রশ্নের জবাব পাওয়ার চেষ্টা তারুণ্য ও যৌবনের অন্যতম বৈশিষ্ট্য। আমাদের আশেপাশে ও প্রকৃতির নানা দিকের বহু রহস্য সম্পর্কে জানতে হলে অনুসন্ধিৎসা ও গবেষণার কোনো বিকল্প নেই। আমিরুল মোমিনীন হযরত আলী আলাইহিস সালাম বলেছেন, কেউ যদি কোনো কিছু বোঝার জন্য সক্রিয় হয় বা সচেষ্ট হয় তাহলে সে বিষয়টি বুঝতে পারবে। প্রশ্ন করা ও বিশ্লেষণ করা হচ্ছে যে কোনো রহস্য বা জ্ঞানগত তথ্যকে ভালোভাবে জানা ও বোঝার চাবিকাঠি। আমাদেরকে কে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন, কেন মহান আল্লাহ এত বিপুল সংখ্যক নবী ও রাসুল পাঠিয়েছেন, এইসব প্রশ্নের যৌক্তিক উত্তর জানার মাধ্যমে আমরা প্রত্যেকেই নিজ নিজ জীবনের লক্ষ্য ও কর্মসূচি নির্ধারণ করে নিতে পারি। এমন হাজারো প্রশ্ন হচ্ছে জ্ঞান ও জীবনের পথ চলার অমূল্য বাতি। তাই ইমাম জাফর আস সাদিক আলাইহিস সালাম বলেছেন, মানুষ যখন প্রশ্ন করবে না তখনই তার ধ্বংস অনিবার্য।
প্রশ্ন করা যৌবন ও তারুণ্যের বৈশিষ্ট্য। যথাসময়ে যুব সমাজের মধ্যে জেগে ওঠা নানা প্রশ্নের জবাব দেয়া না হলে তারা এক ধরনের শূন্যতা ও অস্পষ্টতার অস্বস্তিতে ভুগবে। তীব্র কৌতূহলী মন শারীরিক ও মানসিক সুস্থতা বয়ে আনে। ইতিবাচক কৌতূহল সমস্যার সমাধানেও সাহায্য করে এবং সমাধানকে করে তোলে বেশি প্রজ্ঞাময় ও বিচক্ষণতাপূর্ণ। কৌতূহলী মানুষ অন্যদের তুলনায় সহজেই নিজের ব্যক্তিত্বকে আবিষ্কার করতে সক্ষম হয়। বলা হয়, জ্ঞানচর্চা বৃদ্ধ ব্যক্তির হৃদয়কেও যুবক বানিয়ে দেয়। কৌতূহলী মানুষ জগৎ, জীবন, কাল ও নিজের পারিপার্শ্বিক পরিস্থিতিকে অন্যদের তুলনায় বেশি বুঝতে বা আয়ত্ত করতে সক্ষম হন। কৌতূহল অব্যাহত রাখার মাধ্যমে অতীতের জানা অনেক তথ্য সম্পর্কে ভুল অনুধাবন এবং খোদ তথ্যের সর্বসাম্প্রতিক অবস্থা বা হালনাগাদ সম্পর্কে জানা যায়।
কৌতূহল ও অনুসন্ধান অনেক সময় মানুষের জীবনে বড় ধরনের উন্নতি বা পরিবর্তন বয়ে আনে। কৌতূহল অব্যাহত রাখতে গিয়েই অনেক অমুসলিম যুবক ও যুবতী ইসলামের মহাসৌন্দর্যে আকৃষ্ট হচ্ছেন। কেউ মুসলমানদের নামাজ দেখে নামাজের উপর গবেষণা করতে গিয়ে মুসলমান হচ্ছেন, আবার কেউ মুসলিম নারীদের হেজাব দেখে কিংবা মুসলমানদের রোজাব্রত বা হজব্রত পালনের বিষয়ে কৌতূহলী হয়ে এ বিষয়ে গবেষণা বা অনুসন্ধান চালিয়ে মুসলমান হচ্ছেন। ভারতের রাউল নামের এক হিন্দু যুবক চাকুরির সুবাদে ওমানে এসে ইসলাম ধর্মের সৌন্দর্যে আকৃষ্ট হন। মুসলমানদের সঙ্গে তিন বছর থাকার ফলে ইসলাম সম্পর্কে তার মধ্যে অনেক কৌতূহল জাগে এবং মনের নানা প্রশ্নের জবাব খুঁজতে গিয়েই পুরোপুরি বদলে গেছেন তিনি। রাউলের কাছে জীবন এখন অর্থপূর্ণ। মুসলমানদের রোজা তাকে খুব আকৃষ্ট করলে প্রথম দিকে তিনি অমুসলিম হিসেবেই রোজা রাখা শুরু করেন। পরে মুসলমান হিসেবে রোজা রাখতে গিয়ে তিনি আল্লাহর দাসত্ব ও ইমানের মিষ্টতা অনুভব করেছেন। দোয়া, কোরআন তেলাওয়াত ও রাত জেগে ইবাদত করার মধ্যে তিনি খুঁজে পেয়েছেন আল্লাহকে সন্তুষ্ট করার অনাবিল অপার আনন্দ।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাঁর ইবাদতে লিপ্ত যুবকদের ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে মানুষকে প্রশ্ন করা হবে, যৌবনকালকে কিভাবে ব্যবহার করেছ?
মানুষ অজ্ঞতার কারণে অনেক পাপে লিপ্ত হয়, অবশ্য জেনে শুনেও অনেকে আল্লাহর বিধান অমান্য করে। এজন্যই ইসলাম ধর্ম জ্ঞান চর্চা করাকে ফরজ বলে ঘোষণা করেছে। কিয়ামতের দিন বা বিচার দিবসে এই প্রশ্ন করা হবে যে, তুমি কি জানতে না? আর যদি নাই জেনে থাকো তবে কেন জানার চেষ্টা করনি? যুব সমাজের অনেকেই ধর্মীয় বিষয়ে জ্ঞান চর্চা করতে লজ্জাবোধ করেন, কিন্তু এ ধরনের লজ্জাবোধ খুবই ক্ষতিকর বা ধ্বংসাত্মক। আমিরুল মোমেনিন হযরত আলী আলাইহিসসালাম লোকদেরকে জানার জন্য উৎসাহ যোগিয়ে বলতেন, আমাকে হারানোর আগেই আমার কাছে প্রশ্ন করো, আমার কাছে প্রশ্ন করো আকাশমণ্ডলের পথগুলোর সম্পর্কে, জমিনের পথগুলোর চেয়ে আমি সেসব সম্পর্কে বেশি জানি।
তরুণ ও যুবকরা চায় নতুন কিছু, তারা পূর্ববর্তীদের অভিজ্ঞতার বাইরে নিজস্ব অভিজ্ঞতা ও প্রচেষ্টার আলোকে নতুন কিছু করে দেখাতে চাই, আর তাদের এই মানসিকতাকে শর্ত সাপেক্ষে উৎসাহ দিয়েছেন হযরত আলী। তার ওই দুই শর্ত হল, গবেষণা শুরুর আগে বিষয়টাকে ভালোভাবে বুঝতে হবে এবং সাহায্যের হাত কেবল আল্লাহর দিকেই বাড়াতে হবে। তিনি বলতেন, গবেষণা শুরুর আগেই আল্লাহর কাছে সাহায্য চাও। অন্য কথায়, গবেষণা ও অনুসন্ধান খুব সহজ কাজ নয়, তাই আল্লাহ সাহায্য চাওয়া অবশ্যই জরুরি।
ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেইও যুব সমাজের অনুসন্ধানী ও কৌতূহল প্রবণতার গুরুত্ব উপলব্ধি করে তাদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে আসছেন। বিশেষ করে পাশ্চাত্যে ইসলামের বিরুদ্ধে বিষাক্ত প্রচারণার প্রেক্ষাপটে তিনি আধ্যাত্মিক উন্নতির যে কোনো সুযোগ কাজে লাগাতে ও ইসলামের আসল তথা খাঁটি উৎসগুলো থেকে ইসলাম সম্পর্কে জানতে এবং ঘৃণা ও ভক্তিমূলক আবেগ পরিহার করে সম্পূর্ণ নিরপেক্ষ মন নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলাম সম্পর্কে গবেষণা চালাতে পশ্চিমা যুব ও তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। তাদের প্রতি তার খোলা চিঠি বা আহ্বান এবং প্রত্যক্ষ দাওয়াতের এই পদ্ধতি বেশ কার্যকর বলে বিশেষজ্ঞদের প্রশংসা কুড়িয়েছে। তো শ্রোতা ভাই বোনেরা, সোনালী সময় শীর্ষক আজকের আলোচনার ইতি টানছি এখানেই। এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্য সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনাই আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
সৌভাগ্যের শ্রেণী
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের দেখানো সৌভাগ্যের সিঁড়ি শীর্ষক ধারাবাহিক আয়োজনের চতুর্থ পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।
আল্লাহর নবী হজরত ঈসা আলাইহিসাল্লামের জনৈক হাওয়ারির বংশধর ছিলেন পাদ্রী শামউন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক প্রশ্ন তুলে ধরেন আর রাসূলুল্লাহ তার সব প্রশ্নের জবাব দেন, ফলে শামউন তার প্রতি ঈমান আনেন এবং তার নবুয়াতকে সত্য বলে স্বীকার করে নেন। পাদ্রী শামউন রাসূলে খোদাকে আকল বা বুদ্ধিবৃত্তির শ্রেণীবিভাগ বর্ণনার অনুরোধ জানালে উত্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকলের নানা শ্রেণী ও সেগুলোর কল্যাণ সম্পর্কে ধারাবাহিক বর্ণনা দেন। সেই বর্ণনার প্রথম অংশ আমরা গত পর্বে তুলে ধরেছি, এবার রয়েছে এর বাকি অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
বুদ্ধিবৃত্তি বা আকলের অন্যতম কল্যাণ হল লজ্জা, আর লজ্জা থেকে উচ্চারিত হয় নমনীয়তা, দয়াশীলতা, প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর পাহারার প্রতি মনোযোগ, দৈহিক ও মানসিক সুস্থতা, মন্দ থেকে দূরে থাকা, সমৃদ্ধি, দানশীলতা, বিজয় এবং মানুষের মাঝে সুনামের সাথে স্মরণ। এগুলো বিবেকবান ব্যক্তি তার লজ্জা থেকে অর্জন করে। সুতরাং ধন্য সেই ব্যক্তি যে আল্লাহর নসিহত গ্রহণ করে এবং তার অপমানকে ভয় করে। আর বুদ্ধিবৃত্তি বা আকলের অন্যতম কল্যাণ ব্যক্তিত্ব ও স্থিরচিত্ততা থেকে উচ্চারিত হয়, এক দয়া, দুই পরিণামদর্শিতা, তিন আমানত রক্ষা, চার খেয়ানত বর্জন, পাঁচ সত্যবাদিতা, ছয় লজ্জাস্থানের পবিত্রতা রক্ষা, সাত সম্পদের পরিশুদ্ধি, আট শত্রুর বিরুদ্ধে প্রস্তুতি, নয় অসঙ্গত কাজ করতে নিষেধ করা, দশ বোকামি বর্জন। বিবেকবানরা এসব বিষয় ব্যক্তিত্ব ও স্থিরচিত্ততা থেকে পেয়ে থাকেন। সুতরাং ধন্য সেই ব্যক্তি যে ব্যক্তিত্ব ও স্থিরচিত্তের অধিকারী হয় এবং যার মধ্যে লঘুচিত্ততা আর মূর্খতা থাকে না এবং যে ক্ষমাশীল হয় ও মার্জনা করে।
বিশ্বনবী আরও বলেন, আর বুদ্ধিবৃত্তি বা আকলের অন্যতম কল্যাণ অর্থাৎ অব্যাহতভাবে সৎ কাজ করে যেসব সুফল পাওয়া যায় সেগুলো হচ্ছে: এক, অশ্লীল কথাবার্তা বর্জন; দুই, মনের উৎকণ্ঠা থেকে দূরে থাকা; তিন, সতর্কতা অবলম্বন; চার, ইয়াকিন তথা অবিচল বিশ্বাস; পাঁচ, মুক্তিপ্রিয়তা; ছয়, আল্লাহর অনুগ্রহ; সাত, কোরআনের প্রতি সম্মান; আট, শয়তান থেকে দূরে সরে যাওয়া; নয়, ন্যায়কে মেনে নেয়া; এবং দশ, হক ও ন্যায্য কথা বলা। এগুলো বিবেকবান ব্যক্তি ভালো কাজে অবিচ্ছিন্নভাবে সৎ কাজে প্রবৃত্ত হওয়ার ফলে লাভ করে থাকে। ধন্য সেই ব্যক্তি যে নিজের ভবিষ্যৎ ও পরকালের চিন্তায় থাকে আর দুনিয়ার ধ্বংস থেকে শিক্ষা নেয়। আর বুদ্ধিবৃত্তি বা আকলের অন্যতম কল্যাণ মন্দকে ঘৃণা করা থেকে লাভ করা যায়: এক, ব্যক্তিত্ব ও মর্যাদা; দুই, সহিষ্ণুতা; তিন, উপকার করা; চার, পরিকল্পনার উপর স্থির থাকা; পাঁচ, সঠিক পথকে আগলে রাখা; ছয়, আল্লাহর প্রতি বিশ্বাস; সাত, প্রাচুর্য; আট, নিষ্ঠা; নয়, সব অনর্থক কাজ বর্জন; এবং দশ, যা কিছু তার জন্য উপকারী তা বজায় রাখা। এগুলো বিবেকবানেরা মন্দকে ঘৃণা করার মাধ্যমে অর্জন করে থাকে। সুতরাং ধন্য সেই ব্যক্তি যে আল্লাহর হক পথে পদক্ষেপ নেয় আর তার পথেই চলে।
বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামুনের প্রশ্নের জবাবে আরও বলেছিলেন, বুদ্ধিবৃত্তির অন্যতম কল্যাণ হিসেবে উপদেশদাতার অনুসরণ থেকে লাভ হয়: এক, বুদ্ধির বিকাশ; দুই, আত্মিক পূর্ণতা সাধন; তিন, ভালো পরিণাম; চার, ভর্ৎসনার হাত থেকে মুক্তি; পাঁচ, গ্রহণীয় হওয়া; ছয়, বন্ধুত্ব; সাত, অন্তরের প্রসারতা; আট, ন্যায়বিচার বা ইনসাফ; নয়, কাজকর্মে উন্নতি; এবং দশ, আল্লাহর আনুগত্যের শক্তি সঞ্চার। ধন্য সেই ব্যক্তি যে নাফসের দ্বারা পরাস্ত হওয়া থেকে নিরাপদ থাকে। এগুলো হলো সেই বৈশিষ্ট্য যা আকল থেকে উৎপত্তি লাভ করে। এ পর্যায়ে শামুন বিশ্বনবীকে বলেন, মূর্খদের চিহ্নগুলো আমাকে বলুন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
যদি তার সঙ্গে তথা মূর্খের সঙ্গে মেশো, সে তোমাকে কষ্ট দেবে। যদি তার থেকে দূরে সরে যাও, তোমার বদনাম করবে। যদি তোমাকে দান করে, তাহলে তোমার উপর করুণার গর্ব করবে, আর তুমি যদি তাকে দান করো, তাহলে অকৃতজ্ঞ হবে। তাকে যদি কোনো গোপন কথা বলো, তাহলে সে খেয়ানত করবে, আর তোমাকে যদি সে কোনো গোপন কথা বলে, তাহলে তোমার প্রতি অভিযোগ তুলবে। মূর্খ যদি ক্ষমতাবান হয়, তাহলে অরাজকতা করে এবং রূঢ় ও নিষ্ঠুর হয়। যদি নিঃস্ব হয়, তাহলে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে। যদি আনন্দিত হয়, তাহলে সীমা ছাড়িয়ে যায় এবং অবাধ্য হয়। আর যদি দুঃখিত হয়, তাহলে নিরাশ হয়ে পড়ে। মূর্খ যদি হাসে, তাহলে অট্টহাসি দেয়; আর যদি কাঁদে, তাহলে পশুর মতো গর্জন করে। মূর্খ ব্যক্তি সৎ লোকদের সঙ্গে ঝগড়া করে, আল্লাহকে ভালোবাসে না এবং তাকে মান্য করে না, তার কাছ থেকে লজ্জা পায় না এবং তাকে স্মরণ করে না। তুমি যদি তাকে খুশি করো, তাহলে তোমার এমন গুণের প্রশংসা করবে যা তোমার মধ্যে নেই, আর যদি তোমার উপর অসন্তুষ্ট হয়, তাহলে তোমার প্রশংসাকে বিনষ্ট করবে আর মিথ্যা প্রচারে তোমার বদনাম ছড়াবে। এগুলো মূর্খদের পন্থা।
এরপর পাদ্রী শামুন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ইসলামের নিদর্শন কি আমাকে বলুন। রাসুল বললেন, বিশ্বাস, জ্ঞান এবং কর্ম। পাদ্রী শামুন প্রশ্ন করেন, ইমানের, জ্ঞানের ও কর্মের চিহ্ন কি। রাসুল বললেন, ইমানের চিহ্ন চারটি: আল্লাহর একত্বের স্বীকারোক্তি, তার প্রতি বিশ্বাস স্থাপন, তার কিতাবসমূহের প্রতি বিশ্বাস আর তার রাসুলগণের প্রতি বিশ্বাস। আর জ্ঞানের চিহ্ন চারটি: আল্লাহকে চেনা, তার বন্ধুদের পরিচয় জানা, তার ফরজগুলোকে জানা এবং সেগুলোর সংরক্ষণ করা যাতে সেসব সঠিকভাবে সম্পাদিত হয়। আর কর্মের চিহ্ন হল নামাজ, রোজা, জাকাত এবং নিষ্ঠা তথা ইবাদতকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সম্পাদন করা।
Թեհրանն է խոսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։